দাও ইখলাস এমন মোরে ইলাহি,
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله, وعلى آلك وأصحابك يا نور الله.
আজ ইনশাআল্লাহ আজওয়াজাল সংক্ষিপ্ত আকারে কিছু এমন জিকির, আজকার এবং ওয়াজিফা সম্পর্কে আলোচনা করব যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই সকল ওয়াজিফা বা জিকির আজকার পাঠ করার উৎসাহ প্রদান করেছেন। ওই সকল ওয়াজিফা পাঠ করা বা জিকির আজকার করা কোনো ফরজ ওয়াজিব নয়, কিন্তু কিছু আছে সুন্নত যা স্বয়ং প্রিয় নবী পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এবং আমাদেরকেও ওই সকল ওয়াজিফার উপর বা জিকির আজকার করার আদেশ দিয়েছেন। প্রত্যেক মুমিন মুসলমানকেই উচিত নিজের ২৪ ঘন্টাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির আজকার এবং আল্লাহ তাআলার স্মরণ দ্বারা সুসজ্জিত করে নেওয়া। প্রত্যেক নামাজের পর বা নির্দিষ্ট সময়ে কিছু ওয়াজিফা, কিছু জিকির আজকার নির্ধারিত সংখ্যায় পাঠ করা। এতে জবান দ্বারা, জিহ্বা দ্বারা আল্লাহর জিকিরও হয়, কলব হৃদয় পরিষ্কার হয় এবং দুনিয়া এবং আখিরাতে অনেক বরকতও অর্জন হয়। ওই সকল ওয়াজিফা সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত না, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ কয়েকটি উপস্থাপন করছি। প্রথমত হচ্ছে কোরআনে পাক দ্বারা, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা দিয়েছেন যাতে করে আমরা তা পাঠ করি। সূরা আম্বিয়া পারা নম্বর ১৭তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অতঃপর অন্ধকার রাশির মধ্যে সে ডাকল, কোনো উপাস্য নেই তুমি ব্যতীত, পবিত্রতা তোমারই, নিশ্চয়ই আমার দ্বারা অশোভন কাজ সম্পাদিত হয়েছে। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকাতে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় বর্ণিত হয়েছে, স্বয়ং প্রিয় নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যখন হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন, একটি বড় বিরাট একটি মাছ ইউনূস আলাইহিসসালামকে নিজের পেটের মধ্যে ধারণ করে, আর ইউনূস আলাইহিসসালাম ৪০ দিন এক রিওয়ায়াত অনুযায়ী কয়েক মাস যাবত একটি বড় মাছের পেটে ছিলেন। অন্ধকার স্থান, চর্বির মতো জমিন, নড়াচড়া করছে এমন স্থানে তিনি কয়েক মাস, অনেক দিন যাবৎ ছিলেন। তো তখন হযরত ইউনূস আলাইহিসসালাম যে দোয়া পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আমাদেরকেও বলেছেন যেন আমরাও তা পাঠ করি। সে দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটি এমন একটি দোয়া যার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের এমন বিষয় সম্পর্কে বলবো না যা পাঠ করলে তোমরা দুনিয়ার বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে মুক্তি পাবে, যখন তোমরা কোনো বিপদে আক্রান্ত হবে, কোনো সমস্যার সম্মুখীন হবে, কোনো দুঃখ কষ্টের সম্মুখীন থাকবে আর এই দোয়া পড়বে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের কষ্টকে দূর করে দিবেন। আর সেই দোয়াটি হচ্ছে দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অনুরূপভাবে এটা আমাদের পড়তে থাকা উচিত উঠতে বসতে, এই দোয়াটি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে ফেলা উচিত। সূরা আম্বিয়ার ১৭ নম্বর পারা। আর আয়াত নম্বর হচ্ছে, আয়াত নম্বর হচ্ছে 87। আর এছাড়াও যদি আপনি সোশ্যাল মিডিয়াতেও লেখেন দুয়া ইউনুস তাহলেও চলে আসবে। আচ্ছা, অনুরূপভাবে দ্বিতীয় ওয়াজিফার ব্যাপারে হাদিসে মুবারাকাটি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে যে এক সাহাবির মা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুরা বন্দী করে রেখেছে, তো কিছু করুন, কি করা যায়? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি তোমার সন্তানের কাছে, আউফ বিন মালিকের কাছে আমার পক্ষ থেকে বার্তা পৌঁছিয়ে দাও যে সে যেন বেশি বেশি করে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকে। বলে দিও এই ওয়াজিফা আমি তাকে দিয়েছি, সে যেন বেশি বেশি করে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। তো কোনোভাবে এই বার্তা পৌঁছানো হলো আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি যখন জানতে পারলেন যে প্রিয় নবী এই ওয়াজিফা দিয়েছেন, তখন তিনি অধিক হারে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনি পাঠ করতে থাকেন। আর আলহামদুলিল্লাহ এর বরকতে প্রিয় নবীর কেমন মুজিজা দেখুন, যে বারবার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কারণে শত্রুরা যে শিকল দ্বারা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রেখেছিল সেই শিকল আপনা আপনি ভেঙে যায়, এবং তিনি নিজে বন্দিশালা থেকে বের হয়ে বাহিরে দেখলেন একটি উট রাখা আছে, সে উটের উপর আরোহণ করে চলতে শুরু করলেন। আচ্ছা, শুধু তাই নয়, পথে একটি চারণভূমিতে শত্রুদের পশুদেরকে দেখলেন যারা চড়ছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলে তারা সবাই দৌড়ে দৌড়ে তার পিছনে চলতে লাগলো। যখন তিনি ঘরে পৌঁছাইলেন তখন দরজায় এসে তার পিতামাতাকে ডাক দিলেন, তার পিতামাতা তো অনেক খুশি যে আমাদের সন্তান শত্রুদের কবল থেকে রেহাই পেয়ে চলে এসেছে, মুখ নিজেকে বাঁচিয়ে চলে এসেছে। তখন তারা দেখলো যে আউফ একা আসে নাই, তার সাথে আরও অনেকগুলো উটও আছে যারা তার পিছনে পিছনে এসেছে, উট পশু। তো আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে যা ঘটনা ঘটলো সব কিছু বললেন, এবং উটের ঘটনাও বললো যে উটদেরকে আমি ডাক দিলাম, তারাও পিছনে পিছনে আমার সাথে চলে আসলো। তো ওই আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইরশাদ করেন যে দাঁড়াও, আমি প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তাকে গিয়ে জিজ্ঞাসা করি যে এই যে উট, শত্রুদের উট তোমার পিছনে পিছনে চলে এসেছে, এগুলো কি হালাল আমাদের জন্য? তো যখন প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হ্যাঁ, এই উটগুলো দ্বারা তোমরা যা ইচ্ছা করো তা তোমাদের জন্য হালাল। তো এই হাদিসে মুবারাকাটি তাফসিরে ইবনে কাসির, অনেক প্রসিদ্ধ একটি তাফসিরে বই, এখানে রিওয়ায়াত হয়েছে। তো দেখুন ওয়াজিফার কিরূপ পাওয়ারফুল প্রভাব প্রকাশ পেল, যে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করার কারণে শিকল নিজে নিজে ভেঙে গেল, আপনা আপনি ভেঙে গেল। তিনি আবার আসলেন তো উটও পেয়ে গেলেন আরোহণের জন্য, আবার শত্রুদের উটও তার পিছনে পিছনে চলে আসলো। আর সেই সময়কার উট, এতগুলো উটের মালিক হয়ে যাওয়া তার মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া। তো এই লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক ইম্পর্ট্যান্ট একটি ওয়াজিফা, প্রত্যেক মুসলমানকে উচিত বিপদের সময়, কষ্টের সময়, বা কষ্ট নাও থাকুক, কষ্ট যেন না আসে, বিপদে আপনি যেন না পতিত হন, চলতে ফিরতে প্রতিনিয়ত এই মুখে এই এই আসকার, এই জিকির, এই ওয়াজিফা পড়তে থাকা, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা এতটুক লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কেননা এটি জান্নাতে ধন ভান্ডারের মধ্যে একটি ধনভান্ডার। অনুরূপভাবে প্রিয় নবী ইরশাদ করেন যে ব্যক্তি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করল, তবে তার জন্য 99 রোগের ওষুধ স্বরূপ, আর এর মধ্যে সবচেয়ে হালকা রোগ হইল তার দুঃখ এবং কষ্ট, দুঃখ বেদনা। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করলে মনের দুঃখ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো দূর হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মনকে হালকা করেন। আচ্ছা, অনুরূপভাবে আরেকটি ওয়াজিফা যা আমাদেরকে উচিত প্রতিনিয়ত পড়তে থাকা তা হচ্ছে অধিক হারে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ 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 আল আযীমা ওয়া তুবু ইলাইক, এটা একটা আছে। আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি, এটাও একটি আছে। এভাবে অসংখ্য ইস্তেগফার আছে, ইস্তেগফারের দোয়া আছে। সবচেয়ে ছোট আল্লাহুম্মাগফিরলি, তার চেয়ে একটু বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি পাঠ করতে থাকা উচিত প্রত্যেক মুসলমানকে। এর এত বেশি ফজিলত প্রিয় নবী বয়ান করেছেন যে সহি বুখারী শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে আমি প্রিয় নবীকে বলতে শুনেছি যে প্রিয় নবী ইরশাদ করেছেন যে তোমরা অধিক হারে ইস্তেগফার পাঠ করো, কেননা স্বয়ং আমি নিজে প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও। আপনি যখন মনোযোগ সহকারে আগ্রহ সহকারে এর মিনিংটাকে এর অর্থটাকে বুঝে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আপনি হয়তো কোনো কাজ করছেন বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বা মসজিদ থেকে বাসায় যাচ্ছেন, বাসা থেকে মসজিদে আসছেন বা বাসা থেকে আপনার জবে যাচ্ছেন, ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন, আপনি ইস্তেগফার পড়তে থাকুন আর মনে মধ্যে ধারণা রাখবেন আমি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ আমি অনেক গুনাহ করেছি মাফ করে দাও, হ্যাঁ আমার থেকে অনেক গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। দেখবেন আপনার অনেক দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে আপনি অটোমেটিক্যালি মিরেকল ঘটবে আপনার সাথে, আপনার সাথে মিরেকল ঘটবে। কীভাবে যে আপনি কোন ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন আপনি নিজেও জানেন না, কারণ স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দিবেন, তার সব পেরেশানি দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকও দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর! আবু দাউদ শরীফের সহি হাদিস, আস্তাগফিরুল্লাহ, এটা বেশি অধিক হারে পাঠ করা। এখন এটা আপনার ইচ্ছা, আপনি সারাদিনে 3-4 বার পাঠ করবেন না সারাদিনে 100 বার পাঠ করবেন। প্রিয় নবীর হাদিসের উপর যদি আপনার সত্যিকার অর্থে বিশ্বাস থাকে যে প্রিয় নবী যা বলে দিয়েছেন তা মিথ্যা হবে না, তাহলে করুন, ইনশাআল্লাহ পেরেশানিও দূর হবে এবং অন্যান্য হাজতও পূর্ণ হবে। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, তিনি কত চমৎকার একটি কথা বলেছেন যে আমরা আমাদের সুরক্ষা দানকারী দুইটি জিনিস ছিল, আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজতকারী বা আমাদেরকে সকল প্রকারের জিনিস থেকে সুরক্ষা দানকারী দুইটি জিনিস ছিল, তার মধ্যে থেকে একটি আমরা হারিয়ে ফেলেছি, সব সময়ের জন্য আমরা হারিয়ে ফেলেছি। আর একটি জিনিস কি? তা হচ্ছে আমাদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপস্থিতি। প্রিয় নবী যখন হায়াতে মুবারাকাতে ছিলেন, প্রিয় নবীর প্রকাশ্য হায়াতে মুবারাকাতে যখন ছিলেন, তো প্রিয় নবীর ওই উপস্থিতি আমাদের জন্য অনেক বড় সুরক্ষা ছিল। কোনো সমস্যা হলেই সরাসরি প্রিয় নবীর কাছে চলে যেতাম, প্রিয় নবী সমাধান দিয়ে দিতেন আমাদেরকে। কিন্তু আর দ্বিতীয় জিনিস হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান। কত বড় কথা, ইস্তেগফার এখনও আমাদের মাঝে বিদ্যমান। যেই দিন এই ইস্তেগফারের প্রভাব ফজিলত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন সেই দিন আমাদের ধ্বংস অনিবার্য, তিনি ইরশাদ করেছেন। তো এই ইস্তেগফারও বেশি বেশি করে পাঠ করা উচিত। অনুরূপভাবে হাদিসে মুবারাকাতে রয়েছে আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক ব্যক্তির ইন্তেকালের পর তার পায়ের দিক থেকে আজাব আসবে, আজাব শাস্তি, আল্লাহর শাস্তি বা আজাব আসবে, তখন তার পায়ের দিক থেকে তার পা বলবে যে তোমার প্রবেশ করার কোনো রাস্তা নেই, কারণ সে প্রত্যেক দিন রাতে সূরা মুলক তেলাওয়াত করত, সরে যাও। তখন আজাব তার বুক বা পেটের উপর দিয়ে আসবে, তখন তার বুক এবং পেট বলবে যে তোমার আসার কোনো পথ এখানে নেই, তোমার জন্য রাস্তা বন্ধ, কারণ সে প্রত্যেক দিন রাতে এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করত। অনুরূপভাবে আল্লাহর আজাব বা শাস্তি মাথার কাছ থেকে আসার চেষ্টা করবে, তখন ওই মাথা বলবে যে তোমার প্রবেশের বা আজাবের আসার কোনো পথ নেই, কারণ এই ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করত। এই কথা বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শুনো, এটি এই কারণে, কারণ সূরা মুলক হচ্ছে বাধা প্রদানকারী, আর যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে তার মৃত্যুর পর তার কবরে আজাব হবে না, কবরে আজাব হবে না। তাওরাত শরীফেও এই সূরাটি ছিল, তাওরাত শরীফেও এই সূরার নাম তখন সূরা মুলক ছিল, এখনও সূরা মুলক। যে ব্যক্তি রাতে এটি পাঠ করবে সে অনেক উত্তম কাজ করল, প্রিয় নবী ইরশাদ করেছেন। তো সূরা মুলক বেশি না, দুই থেকে আড়াই পৃষ্ঠার একটি সূরা, প্রত্যেক রাত্রে শয়নের পূর্বে বা এশার নামাজের পর বা মাগরিবের নামাজের পর আপনি এই সূরাটি তেলাওয়াত করার অভ্যাস করুন, প্রত্যেক রাত্রে পড়ুন। মৃত্যুর তো কোনো ঠিক ঠিকানা নেই, যদি মৃত্যু হঠাৎ চলে আসে, আমল ভালো না থাকে, তো কবরের আজাব থেকে কে বাঁচাবে আমাদেরকে? প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করার অভ্যাস করুন। অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করেন যে আজ আমি তোমাদেরকে কোরআনে পাকের এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ কোরআনে পাক তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, সবাই একত্রিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে তারা বসে গেলেন যে প্রিয় নবী কোরআনে পাকের তেলাওয়াত করবেন। প্রিয় নবী শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে চলে গেলেন। তো সাহাবি বলেন, মুসলিম শরীফের হাদিস, আমরা একে অপরকে দেখতে লাগলাম যে সূরা পুরা অর্ধেক কোরআনে পাক বাকি এখনও, আর প্রিয় নবী শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে চলে গেলেন। তো আমরা একে অপরের সাথে কথা বলতে লাগলাম যে হয়তো আসমান থেকে কোনো বিশেষ সংবাদ এসেছে, ওহী এসেছে, তাই প্রিয় নবী চলে গিয়েছেন, আবার এসে আবার কন্টিনিউ করবেন। তো কিছুক্ষণ পর, একটি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, যখন প্রিয় নবী তাশরিফ নিয়ে আসেন, তো তিনি নিজে থেকেই ইরশাদ করেন যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করব, আর সে তেলাওয়াতটি হচ্ছে সূরা ইখলাস। মনে রেখো, এই সূরা সূরা ইখলাস হচ্ছে কোরআনে পাকের এক তৃতীয়াংশের সমান, কোরআনে পাকের তিন ভাগের এক ভাগের সমান। যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, সে এমন যেন কোরআনে পাকের তিন ভাগের এক ভাগ, এক তৃতীয়াংশ সে তেলাওয়াত করে ফেলল। সূরা ইখলাস কোনটি জানেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটি হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের এত ফজিলত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে তিরমিজির হাদিস, সহি হাদিস, যে ব্যক্তি দৈনিক 200 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পাঠ করবে, এই ওয়াজিফা স্মরণ প্রিয় নবী দিয়েছেন, তার 50 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তবে তার উপর যদি কারো কর্জ থাকে, তা পরিশোধ না করলে ওই কর্জ মাফ হবে না, বাকি গুনাহ মাফ হয়ে যাবে। অনুরূপভাবে আরেকটি হাদিসে মুবারাকা রয়েছে, তো এখন মাত্র কয়েকটি বললাম। একটি হচ্ছে দুয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, এটি একটি ওয়াজিফা হইল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরেকটি, তৃতীয় সূরা ইখলাস, অতঃপর সূরা মুলক, অতঃপর ইস্তেগফার, এগুলোর মধ্যে থেকে আপনার জন্য যা সমীচীন মনে হয়, যা আপনার জন্য সুইটেবল মনে হয়, একটা মুসলমানকে সবই এই সবগুলোই পাঠ করা উচিত। আপনি যদি 100 বার করেও পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনি মনে করেন না আমি একটিকে ভালোভাবে আঁকড়িয়ে ধরবো আর চলতে ফিরতে আমি ও একটাই পড়বো, হয়তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবো, অথবা ইস্তেগফার পড়তে থাকবো, যে কোনো একটি আমি বেশি বেশি করে অধিকারে পড়তে থাকবো, তো দেখবেন কিছুদিন পরেই যখন আপনি ওয়াজিফা পড়তে থাকবেন, একটা রোহানি শক্তি আপনি অনুভব করবেন। যদি আপনি নিজের এই জবানকে মিথ্যা থেকে, গীবত থেকে এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর ওই একটি জিকির বা ওয়াজিফাকে ধরে রেখে যদি আপনি পড়তে থাকেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার উপর আল্লাহর রহমত পতিত হচ্ছে, আর আপনি একটা রোহানি শক্তিও অনুভব করবেন। করে দেখতে পারেন, আমাদের বুজুর্গানের দিনগণ তা করেছেন এবং তা পেয়েছেন। আচ্ছা, আরেকটি ওয়াজিফা যা বুখারী শরীফে আছে, বুখারী শরীফ এবং মিশকাত শরীফেও আছে এবং শুরুল ইমানের মধ্যেও রয়েছে হাদিসে মুবারাকাটি, হাদিসে মুবারাকাটি কিছুটা এরকম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে রমাদানুল মুবারকের ফিতরা দেখাশোনা করার দায়িত্ব দেন, মানে সকলের ফিতরা জমা করার পর যেখানে রাখা হতো সেখানে দায়িত্ব আমাকে দেন দেখভালের জন্য, দেখাশোনার জন্য। তো হঠাৎ রাতের বেলায় একদিন এক ব্যক্তি খাদ্যশস্য হইতে সেখান থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছিল, তা আমি তাকে পাকড়াও করলাম, ওই চোরটাকে আমি ধরলাম। আর ধরে জিজ্ঞাসা করলাম যে তুমি কে, আর তুমি মানুষদের হক এটা চুরি করে নিয়ে যাচ্ছ, আমি তোমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে ব্যক্তি অনেক কাকুতি মিনতি করতে লাগলো, হে আবা হুরায়রা, আমি গরিব, আমার সন্তান আছে, তাদেরকে চালাতে হয়, পরিবার পরিচালনা করতে হয়, আমার অবস্থা খুব খারাপ, আমাকে ছেড়ে দিন, আমি আর এরকম চুরি করব না, আমি আর আসব না, আমি আর চুরি ইত্যাদি করব না। তো হযরত আবু হুরায়রা বলেন আমার তার উপর মায়া আসলো, আমি তাকে ছেড়ে দিলাম। পরের দিন সকালে আমি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে তাশরিফ নিয়ে যাই, তো প্রিয় নবী আমাকে দেখার সাথে সাথে, আমি কিছু বলি নাই, আবু হুরায়রা বলেন আমি কিছু বলি নাই, প্রিয় নবী আমাকে দেখার সাথে সাথে জিজ্ঞাসা করেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবা হুরায়রা, গতকাল রাত্রে চোরের সাথে তোমার কি ঘটনা ঘটেছে? দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলেন নাই, আর আবু হুরায়রা একা ছিলেন তখন, আর কোনো অন্য কোনো সাহাবিও ছিল না যে প্রিয় নবীকে এসে বলবেন, কিন্তু প্রিয় নবী এই অদৃশ্য সংবাদ নিচে থেকে বললেন, জিজ্ঞাসা করলেন চোরের সাথে তোমার কি ঘটনা ঘটেছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন আর ইরশাদ করলেন, শেষে আমি তাকে ছেড়ে দিলাম, তার উপর আমার দয়া হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়ুদ, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, স্বভাবী না, সে গরিব না, সায়ুদু, আর সে পুনরায় আসবে। দেখুন প্রিয় নবী অদৃশ্য সংবাদ আরেকটা দিয়ে দিলেন, এই কথা শুনে আবু হুরায়রা বলেন, ফা আরাফতু আন্নাহু সায়ুদ লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমার ইয়াকিন হয়ে গেল, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, প্রিয় নবী যেহেতু বলে দিয়েছেন সে আরেকবার আসবে তো সে আসবেই। ফা রাসাতুহু, এবং আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম রাতের বেলায়, সে আবার চুরি করতে আসবে, ও চোর আবার আসবে, আর সে ঠিকই আসলো এবং চুরি করতে লাগলো। আবু হুরায়রা আবার তাকে ধরলেন, বলে এবার তোমাকে ছাড়বো না, তোমাকে প্রিয় নবীর দরবারে নিয়ে যাব। সে আবার কান্নাকাটি শুরু করে দেয়, হে আবু হুরায়রা, আমি অভাবী, আমার ছেলে আছে, সন্তানের বোঝা আমার উপর আছে, আমার স্ত্রী আছে, আমাকে ছেড়ে দেন, আমি সত্যি পাক্কা ওয়াদা করছি আমি আর আসবো না, আজ আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা সাহাবি ছিলেন, নরম মনের মানুষ, পবিত্র মনের মানুষ, ছেড়ে দিলেন। পুনরায় আবার আসলেন প্রিয় নবীর দরবারে সকালে, আর এবারও প্রিয় নবী নিজে থেকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা আসিরুকা, তোমার ওই চোরের কী হলো, চোরের সাথে কী ঘটল? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, সে বেশি বেশি করে নিজের দারিদ্রতা প্রকাশ করছিল, অভাবের কথা বলছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। প্রিয় নবী পুনরায় বললেন, কদে কাযাবাকা সায়ুদ, সে মিথ্যা বলেছে এবং তৃতীয়বার আবার তুমি আবার আসবি, সে রাত্রেবেলায়, আজকে রাতেও সে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অপেক্ষা করতে লাগলেন রাতের বেলায়, আর শের চোর ঠিকই আসলো আর চুরি করতে লাগলো। আবু হুরায়রা তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার তোমার আর রেহাই নেই, আর তোমাকে ছাড়বো না। এবার চোর কি বলল জানেন? বলল, এ আবু হুরায়রা, যদি আপনি আমাকে এইবার ছেড়ে দিবেন তাহলে আমি আপনাকে একটি ওজিফা দিব, এমন একটি ওজিফার কথা বলবো, ইয়াংফাউকাল্লাহু বিহা, যে ওজিফার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক উপকৃত করবে। বলেন, সে ওজিফাটি কি? সে বলল, যখন আপনি রাতের বেলায় বিছানায় শুইতে যাবেন, বিছানায় আসবেন, তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। কি পড়বেন? আয়াতুল কুরসি পাঠ করবেন, তো ফা ইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার হিফাজতের জন্য চলে আসবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না। এত সুন্দর ওয়াজিফা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। পরের দিন আবার আসলেন প্রিয় নবীর দরবারে সকালে, তো প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, কি হলো সে চোরের সাথে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনা বলাতে প্রিয় নবী ইরশাদ করেন, কদে সদাকাকা, এতদিন বলতেছিলেন কদে কাযাবাকা, এখন প্রিয় নবী ইরশাদ করেন কদে সদাকাকা, হ্যাঁ সে তোমাকে সত্য বলেছে, কিন্তু আবু হুরায়রা মনে রেখো সে অনেক বড় একজন মিথ্যুক, আর তুমি জানো তুমি তিন রাত ধরে কার সাথে কথা বলছিলে, কার সাথে তোমার প্রতি রাতে দেখা হইতো? আবু হুরায়রা বলেন, কে? সে ছিল ইবলিস শয়তান। সে কে ছিল? সে অরিজিনাল ইবলিস শয়তান ছিল, যে মানুষের সুরতে, মানুষের আকৃতিতে বারবার তোমার কাছে আসছিল, আর শেষ রাতে সে জানতো তুমি তাকে ছাড়বা না, তুমি আমার কাছে তাকে নিয়েই আসবা পরের দিন, তাই সে তোমাকে দেখালো যে সে একজন মুমিন, আর এই মুমিনের কথা বলার জন্যই সে প্রমাণ দেওয়ার জন্য সে তোমাকে সত্যি একটা ওয়াজিফা দিয়ে চলে গেল। সুর আয়াতুল কুরসি এমন একটি ওয়াজিফা যে প্রত্যেক রাত্রে শয়নের সময় বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে নিবে, শয়তান তার কাছে আসবে না আর আল্লাহর ফেরেশতা তাকে হেফাজত করবে। তাই আমাদের উচিত প্রত্যেক রাত্রে শয়নের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে নেওয়া, এটা তেলাওয়াত করে নেওয়া। বিছানায় শুয়ে শুয়ে পড়বেন না, বিছানাকে বরাবর করে শুয়ে পড়বেন না, বিছানায় যাবার সময় বা বিছানায় শোয়ানোর পূর্বে বসে পড়ে নেবেন, তারপর শুয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসে মোবারকাতে এক তো আমরা জানতে পারলাম আয়াতুল কুরসির ফজিলত, অপরদিকে আরেকটি বিষয় যা স্পষ্ট হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের জ্ঞান কত ছিল, প্রিয় নবীর ইলমে গায়েব কত ছিল। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই জেনে গেলেন যে পরবর্তী রাতে কী হবে এবং আবু হুরায়রার সাথে কী ঘটেছে, তো বোঝা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দিয়েছেন। আচ্ছা, অনেকের এই কথা হজম হয় না, যদিও বা হাদিসে মুবারাকাতে আছে, তারপরেও অনেকের হজম হয় না যে প্রিয় নবী অদৃশ্যের জ্ঞান কীভাবে জানেন, এটা কি সম্ভব? প্রিয় নবীর কাছে কি আসলে ইলমে গায়েব ছিল? এটা তো শুধু আল্লাহ তাআলার কাছেই আছে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকে কী ইরশাদ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এবং আল্লাহ তিনি আল্লাহ অদৃশ্যের জ্ঞানী, আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের জ্ঞানী, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, এবং তিনি আপন অদৃশ্যের উপর কাউকে ক্ষমতা বান করেন না, তিনি কাউকে অদৃশ্যের জ্ঞান প্রদান করেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ডাইরেক্ট বলে দিয়েছেন। তাহলে কি ওই হাদিস মিথ্যা যা তিরমিজি শরীফে আছে? আর এছাড়া আরও অসংখ্য হাদিসে মুবারাকা আছে যার ব্যাপারে আমি গত সপ্তাহও কিছু বলেছিলাম। তো সব কিছু বাদ, ওই বুখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সব কিছু বাতিল, এই আয়াত সত্য? তো অনেকে এই আয়াতে মুবারাকাকে ধরে প্রিয় নবীর ইলমে গায়েবকে সম্পূর্ণ অস্বীকার করে দেয়, কারণ সে শুধু অর্ধেক পড়েছে, বাকিটা পড়েই না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, লা তাকরাবুস সলাহ, নামাজের নিকটেও যাবে না। দেখুন, নামাজের নিকটেও যাবে না, তাহলে বাদ দিই নামাজ? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নামাজের নিকটে যেও না, লা তাকরাবুস সলাহ, নামাজের কাছেও যেবা না। তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ছি? কেউ যদি এতটুকু পড়ে নেয় তাহলে আসলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন তোমরা নেশা অবস্থায় থাকবে তখন নামাজে এসেও যাবা না, কারণ তোমার এই নেশা অবস্থায় থাকা, মদ পান করার কারণে তুমি যে নেশাগ্রস্ত হয়ে গেছো, এটা নাপাক অবস্থা, আর এমন অবস্থায় নামাজের কাছেও আসবে না। কেউ যদি প্রথম দুটো শব্দ পড়ে ফাতোয়া দেয়, নামাজের কাছেও যাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, তিনি অদৃশ্যের জ্ঞানী এবং তিনি কাউকে ক্ষমতাবান করেন না, এই গ্যাপ তিনি কাউকে দেন না। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইল্লা মানির তাদ মির রসুলিন, তিনি কাউকে দেন না কিন্তু নিজের মনোনীত রসুল ব্যতীত, নিজের রসুলদেরকে, কিছু মনোনীত পাছাইকৃত নবী রসুলদেরকে, প্রিয় বান্দাদেরকে তিনি ইলমে গ্যাপ প্রদান করেন, অদৃশ্যের জ্ঞান দিয়ে থাকেন। আরে, মনোনীতর মধ্যে প্রিয় নবী হবে না, এটা কি সম্ভব? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রসুলদের সর্দার, তিনি মনোনীত হবেন না? আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির বলে তিনি মনোনীত হয়ে যাবেন? মূসা আলাইহিস সালাম মনোনীত হয়ে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম মনোনীতর অন্তর্ভুক্ত হয়ে যাবেন? আর প্রিয় নবী রসুলদের সর্দার হয়েও তিনি মনোনীত বান্দার অন্তর্ভুক্ত হবেন না? এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানির তাদ, যাকে আল্লাহ তাআলা বেছে নেবেন তাকে ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞান দিবেন, এমন জ্ঞান যা প্রকাশ্য আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। দেয়ালের পিছনে কী আছে, আমি পৃথিবীর এক প্রান্তে আছি, অপর প্রান্তে কী হচ্ছে? হ্যাঁ, বর্তমানে যদি প্রকাশ্যভাবে বলতে যাই, আমরা অনেকে অদৃশ্যের সংবাদ বলতে পারি। বর্তমানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও আমরা আমাদের মোবাইলে দেখে নিতে পারি পৃথিবীর অপর প্রান্তে কী হচ্ছে। আপনি বাসায় বসে আছেন, আপনি মোবাইলে দেখছেন, হ্যাঁ আমার কর্মচারী দোকানে কী করছে, কোনো গণ্ডগোল করছে না? তো এটা আপনার কাছেও তো অদৃশ্যের জ্ঞান আছে। আপনিও যখন এসে কর্মচারীকে বলবেন, আজকে দেখলাম অমুক অমুক ঘটিকার সময় তুমি ছিলে না, কোথায় ছিলে, তো ওই কর্মচারীও বলবে, আরে মালিক কীভাবে জানে আমি যে ছিলাম না, অদৃশ্যের জ্ঞান না? তো টেকনোলজির মাধ্যমে যদি এটা সম্ভব, তো রোহানিভাবে আমার প্রিয় নবী ইলমে গ্যাপ কেন জানবেন না? আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, এই মাসআলা ক্লিয়ার রাখবেন, এটা আমি এর জন্য বলছি কারণ এটা আপনাদেরও জানা দরকার, আমাদেরও জানা দরকার, আমাদের সন্তানদেরকেও আমাদেরকে এসব ইসলামিক নিয়ম কানুন শরীয়ত মাসলামা জানানো উচিত। এই কারণেই বলছি, কোনো দ্বিধাদ্বন্দ্বর জন্য না। আচ্ছা, এই মাসলাটা মনে রাখবেন, সম্পূর্ণ মখলুকের, সম্পূর্ণ সৃষ্টি, ফেরেস্তা নবী রাসূলগণ সকলের জ্ঞানকে বুদ্ধিকে একত্রিত করলে যা হবে, তা যদি প্রিয় নবীর সাথে, প্রিয় নবীর জ্ঞানের সাথে তুলনা করা হয়, তাহলে তা এমন যেমন সমুদ্রের সামনে এক ফোঁটা পানি। আমাদের ভূপৃষ্ঠের যত মানুষ আছে, ফেরেস্তা নবী রাসূল সকলেই, সকলের জ্ঞানকে একত্রিত করলে প্রিয় নবীর জ্ঞানের তুলনায় এমন যেমন সমুদ্রের সামনে কি, আপনি একটি সুই সমুদ্রে প্রবেশ করান তারপর বের করেন, সমুদ্রে কিন্তু বালতির মধ্যে না, সমুদ্রে প্রবেশ করান তারপর বের করেন, অত বড় এক ফোঁটা পানি যে সুই থেকে টপকে পড়বে, ওটা হচ্ছে আমাদের ইলম। আর প্রিয় নবীর জ্ঞান হচ্ছে সম্পূর্ণ সমুদ্র। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে মাসলাটি, এখন প্রিয় নবীর জ্ঞানের তুলনা, চাই অদৃশ্যের জ্ঞান হোক, প্রকাশ্য জ্ঞান হোক, প্রিয় নবীর জ্ঞানের তুলনা আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা যাবে না। কারণ প্রিয় নবীর জ্ঞানের একটি সীমা আছে। আপনি কক্সবাজার গেলেন, গিয়েছেন বা যাবেন, তো কক্সবাজারের তীরে দাঁড়িয়ে আপনি যখন সমুদ্র দেখেন, তা আপনার কী মনে হয়? সমুদ্রের কোনো শেষ নেই। সূর্য যখন ডুবে, অস্ত যায়, তখনও মনে হয় সূর্য সমুদ্রের মধ্যেই ডুবে যাচ্ছে, ঠিক না? কেন, আপনি তো তার পার দেখছেনই না, সমুদ্র কোথায় গিয়ে শেষ হচ্ছে। আপনার দৃষ্টিতে সমুদ্রের শেষ নাই, সমুদ্র জানে আমার শেষ আছে। তো সমুদ্র, প্রিয় নবীর জ্ঞান সমুদ্রের ন্যায় কিন্তু একটি সীমা আছে, প্রিয় নবীর জ্ঞানের একটি সীমা আছে, এটি মানতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো সীমা নেই। তার অদৃশ্যের জ্ঞান হোক, তার প্রকাশ্য ইলমে গ্যাব, প্রকাশ ইলমে জাহির, প্রকাশ্য জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞানের কোনো সীমা নেই। যদি এখন কেউ এভাবে উদাহরণ দেয় বা আমি এভাবে বলি যে প্রিয় নবীর জ্ঞানের উদাহরণ আল্লাহ তাআলার জ্ঞানের উদাহরণের সামনে এমন যেমন সমুদ্রের সামনে এক ফোঁটা পানি, এটাও ভুল হবে, এটাও ভুল হবে। আমি যদি এই উদাহরণ তো দেই যে আল্লাহ তাআলার জ্ঞান সমুদ্র, প্রিয় নবীর জ্ঞান এক ফোঁটা পানি, এটাও ভুল, বেয়াদবি হবে, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি হবে। আল্লাহর জ্ঞানের সাথে কারো তুলনাই নেই, কোনো সীমাই নেই। প্রিয় নবীর জ্ঞানের সাথে আল্লাহর জ্ঞানের তুলনা হবে না, কিন্তু উম্মতির জ্ঞানের সাথে প্রিয় নবীর জ্ঞানের তুলনা হবে। আর তা এভাবে আমাদের সকলের জ্ঞান মিলেও প্রিয় নবীর সামনে এক ফোঁটা পানির নেয়। প্রিয় নবীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, যেভাবে আমরা সমুদ্রের সামনে দাঁড়ালে দেখি সমুদ্রের শেষ নাই, আমরা আমাদের ক্ষেত্রে আমাদেরও মনে হবে এরকম যদি আমরা প্রিয় নবীর জ্ঞানকে উপলব্ধি করি যে আসলেই তো প্রিয় নবীর জ্ঞানের কোনো শেষ নাই, কিন্তু আছে। এটা আল্লাহ তাআলা জানে কত আছে, প্রিয় নবী জানে কত আছে। তো এই মাসলাটি মনে রাখবেন, আমাদের সাথে প্রিয় নবীর জ্ঞানের তুলনা হবে, প্রিয় নবীর সাথে আল্লাহর বা কারো জ্ঞানের তুলনা হবে না, আল্লাহর জ্ঞান সীমাহীন। তো এতে শিরিক হওয়া বা আল্লাহ তাআলার সাথে তুলনা হওয়ার কোনো অবকাশই নেই। প্রিয় নবীর ইলমে গ্যাপকে মানলে, যা হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা বোঝা যায়, এতে কোনো বেয়াদবি হবে না, কোনো শিরিক হবে না, কিছু হবে না, বরং উত্তম হবে। বরং কেউ যদি এভাবে আকীদা পোষণ করে, বিশ্বাস রাখে যে প্রিয় নবীর ইলমে গ্যাপই নাই, সম্ভবই না প্রিয় নবীর ইলমে গ্যাপ হওয়া, তাহলে সে কুফরি করে ফেলবে। কারণ সে কোরআনের আয়াত অস্বীকার করলো, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে ইলমে গ্যাপ প্রদান করি না কিন্তু আমার মনোনীত রাসূল ব্যতীত। এই মনোনীত রাসূল ব্যতীত আয়াতের অস্বীকার হয়ে যাবে, ইল্লা মানির তাদামির রাসূল। আর কোরআনের একটা শব্দের অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যাবে, তার ইমানই থাকবে না, ও যত বড় আল্লামা হোক না কেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার, তা স্মরণ রাখার, নিজের সন্তানদেরকেও ভাই বোনদেরকেও তা শেখানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়াল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে।